জয় গৌরী। গতদিন আমরা এই শ্রী মহান গ্রন্থের একেবারে সারাংশ, যাকে বিদুর নীতি বলা হয়েছে, আমরা সেই বিদুর নীতির তৃতীয় অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছিলাম। আজ তারই পরবর্তী অংশ, আরো সুন্দর সুন্দর কথা আমরা তা শ্রবণ করতে চলেছি। বিদুরজি মহারাজ তিনি বললেন ধৃতরাষ্ট্রকে, হে রাজন, আপনি যে জানতে চাইছেন যে আরো আপনি কিছু উপদেশমূলক কথা শুনতে চাইছেন, তো এখানে প্রাচীনকালের কথা, সেই প্রাচীনকালে সাধ্য দেবতাগণ একবার জিজ্ঞাসা করেছিলেন সর্বত্র বিচরণশীল দত্তাত্রেয় মহারাজকে, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বরের অংশে যিনি অবতীর্ণ হয়ে এই বৈরাগ্য এবং উপদেশমূলক বহু কথা তিনি এই পৃথিবীতে প্রচার করেছিলেন, তা একবার সাধ্য দেবতাগণ সেই মহামুনিকে জিজ্ঞাসা করলেন, হে আর্য, আমরা তো সাধ্য দেবতা, কিন্তু আপনাকে দেখে আমরা কিছুই অনুমান করতে পারছি না, তা আপনি আমাদের মানে কিছু বিদ্বত্বপূর্ণ উদারবাণী আপনি আমাদের প্রদান করুন। তা আমরা সেই মহারাজ দত্তাত্রেয় তিনি যে কথা বলেছিলেন সেগুলো খুবই কঠিন কথা, আমরা গ্রন্থ অবলোকনে তা যৎকিঞ্চিত শ্রবণ করব। কি বলছেন, হে দেবগণ, আমিও শুনেছি যে ধৈর্য ধারণ, প্রথমেই বলছেন ধৈর্যের কথা, ধৈর্যকে ধারণ করতে হবে। কেউ কিছু বলল, সেটাকে যদি সহন করার মতন শক্তি আমাদের মধ্যে না থাকে তাহলে সাধুর মধ্যে গণনা করা যাবে না, তাই ধৈর্য হচ্ছে সর্বপ্রথম। তারপর মননিগ্রহ, মনকে নিজের বশীভূত করতে হবে, আর সত্য ধর্ম পালনই হচ্ছে একমাত্র কর্তব্য। পুরুষের এর সাহায্যে মানে এই এই ধৈর্য, তারপরে মননিগ্রহ, সত্য ধর্ম পালন, এগুলোর সাহায্যে হৃদয়ের সমস্ত গ্রন্থি উন্মোচন করে প্রিয় এবং অপ্রিয়কে নিজের আত্মার সমান জানা উচিত। তা অপরের কুকথা বললেও, গালি প্রদান করলেও তার প্রতিউত্তরে তাকে কোনো গালিগালোচ করা নিষিদ্ধ। ক্ষমাকারীর অবরুদ্ধ ক্রোধই গালি প্রদানকারীর ক্ষতি করে এবং তা মানে তার সমস্ত পুণ্য হরণ হয়ে নিজের মধ্যে চলে আসে। দেখুন কথাটা কি রকম বলছেন, যে কেউ আপনাকে বেশি কথা বলল, আপনি তাকে ক্ষমা করে দিন, আপনি তাকে গালিগালোচ করবেন না, তাহলে কি হবে, আপনি যে যে নীরবতা পালন করলেন এতে কি হচ্ছে, ভগবানই তার শাস্তি দেবেন এবং তার মধ্যে যে সমস্ত গুণ আছে সেগুলো আপনার মধ্যে চলে আসবে, আপনার অপগুণগুলো তার মধ্যে প্রবেশ করবে। অতএব সহনশীলতা একটা খুবই মানে দারুণ জিনিস, আর অপরকে গালি দেবে না এবং তাকে অসম্মানও করবে না। সাক্ষাৎ দত্তাত্রেয় মহারাজ বলছেন, অন্য যে কোনো বাজে লোক বলছেন না, সাক্ষাৎ তিন প্রভুর অংশ আবেশ অবতার সেই প্রভুই বলছেন, প্রভু তিনজন মিলে বলছেন, আর মিত্রের সঙ্গে দ্রোহ এবং নিচ ব্যক্তির সঙ্গে মেলামেশা করবেন। যারা নিচ হীন এদের থেকে দূরে থাকতে হবে। সদাচার শূন্য ও অহংকারী হবে না। রুক্ষ এবং ক্রোধযুক্ত বাক্য সর্বদাই ত্যাগ করতে হবে। যার বাক্য কঠোর এবং স্বভাব রুক্ষ, সে মর্মে মর্মে লোককে আঘাত করে দুঃখ দেয়। বুঝতে হবে যে সেই ব্যক্তি মানুষের মধ্যে মহাদরিদ্র এবং নিজ বাক্যে দারিদ্র সে বাড়িয়েই চলে। রুক্ষ ও কঠোর বাক্য মানুষের মর্মস্থান মানে হৃদয় ও প্রাণকে দগ্ধ করে। তাই ধর্ম অনুরাগী ব্যক্তি জ্বালা প্রদানকারী রুক্ষ কঠোর বাক্য সততই পরিত্যাগ করে থাকে। হে রাজন, আপনি আপনার মধ্যে কঠোরতাকে ত্যাগ করুন, ধর্ম এবং ধৈর্য ধারণ করুন। যদি কেউ বিদ্বান ব্যক্তিকে অগ্নি এবং সূর্যের ন্যায় দগ্ধকারী তীক্ষ্ণ বাণের দ্বারা আঘাত করে, তবে সেই বিদ্বান পুরুষ অত্যন্ত আহত হয়েও মনে করেন যে এর দ্বারা তার পুণ্য নষ্ট এবং নিজের পুষ্ট হচ্ছে। তার মানে কি বলছে, যে সহনশীলতার মধ্যে এমনই গুণ আছে যে অপরে গালি দিক কিন্তু সেটাকে যদি সহন করা যায় তাহলেই মঙ্গল। যেমন বস্ত্র যে রঙে রং করা হয়, সাদা কাপড় তাতে আপনি যে কোনো রঙে রঞ্জিত করতে পারেন, তা সেই প্রকার মানে যদি অসৎ ব্যক্তির সঙ্গ করা হয় তাহলে কিন্তু নিজের মধ্যে সেই প্রকার রং ধরবে। অতএব অসৎ সঙ্গকে সর্বদা পরিত্যাগ করতে হবে। যে ব্যক্তি কারোর প্রতি খারাপ বাক্য বলেন না, অন্যকে বলান না, মার খেয়েও পরিবর্তে মারেন না এবং অপরকে দিয়েও তিনি কাউকে মারান না। অনেকে আছে না যে আমার শক্তি নেই, দুজন দুষ্ট লোকের দ্বারা তাকে প্রহার করে দিলাম, তাও অনুচিত, কারণ দেবতারাও তার আগমনের অপেক্ষা করেন। আর অম্বিধ ব্যক্তিরা যারা সব কিছু সহ্য করে, স্বর্গে দেবতারা পর্যন্ত মৃত্যুর পর তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করেন। অতএব ধৈর্যই, ক্ষমা, এগুলো মানে প্রত্যেকটি জীবের, সাধুদের তো হওয়া একান্ত প্রয়োজন, প্রতিটা জীবের মধ্যে হওয়া প্রয়োজন। কথা বলার থেকে না বলাই উত্তম বলা হয়েছে। ভাবি যাবি বাজে কথা বলার থেকে ওর থেকে কথা না বলাই ভালো। কিন্তু সত্য কথার অন্য বিশেষত্ব আছে, তাই মৌন থাকার চেয়ে তাতে দুগুণ ফল লাভ হয়। আপনি মৌন আছেন সেটা খুবই উত্তম কথা, কিন্তু কেউ মৌন নেই সে যদি সত্য কথা বলে তাহলে মৌন অবলম্বনকারী ব্যক্তির থেকে তার ফল বেশি। কিন্তু বাজে কথা বলার থেকে মৌন থাকা শতগুণে ভালো। তা সেই সত্য যদি প্রিয় হয় তবে তা তিন গুণ বিশেষত্ব, এবং তা যদি ধর্মসম্মত বলা হয় তবে চতুর্গুণ বিশেষত্ব লাভ করে। মানুষ যেমন লোকেদের সঙ্গে বাস করে, যেমন লোকেদের সেবা করে, সে তেমন হয়ে যায়। অতএব দুষ্ট ছল চাতুরী ব্যক্তির সঙ্গ থেকে সর্বদা দূরে থাকতে হবে। যে বিষয় থেকে মনকে মানে সরানো হয় সেই সব থেকে সে মুক্তি পেয়ে যায়। কেউ যদি ইচ্ছা করে জপ করছে আর চিন্তা করছে, প্রভু আমার মধ্যে এই অবগুণগুলো তুমি অপসারিত করে দাও, তাহলে ঠিক প্রভুর কৃপায় সেই অপগুণগুলো ধীরে ধীরে বিনষ্ট হয়ে যাবে। এইভাবে সর্বদিক থেকে যদি নিবৃত্ত হওয়া যায় তাহলে মানুষ কখনো লেশমাত্র দুঃখ পায় না। যে দুঃখটাকে দুঃখই মনে করছে না তাহলে তার দুঃখ আসবে কোথা থেকে? কেউ দুঃখ দিলেও যে সহ্য করছে তাহলে তার দুঃখের কোনো প্রশ্ন নেই, অতএব সে সতই আনন্দে থাকে। যিনি নিজে কখনো কারোর দ্বারা বিজিত হন না, অপরকে জেতার ইচ্ছা রাখেন না, কারোর সঙ্গে শত্রুতাও করেন না, কাউকে দুঃখ বা আঘাতও দিতে চান না, নিন্দা ও প্রশংসাতেও যিনি সমভাবে থাকেন তিনি হর্ষ শোকের অতীত হয়ে যান। তিনি হচ্ছেন সাধুগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, যিনি সকলের কল্যাণ কামনা করেন, কারো অকল্যাণের কথা মনেও আনেন না, যিনি সত্যবাদী, কোমল এবং জিতেন্দ্রিয়, তাকে উত্তম পুরুষ বলা হয়। হে রাজন, আর যিনি মিথ্যা সান্ত্বনা দেন, করবে কিছু না, মিথ্যা সান্ত্বনা দেন, তেমন ব্যক্তির সঙ্গকে ত্যাগ করতে হবে। আর যিনি মিথ্যা সান্ত্বনা দেন না, দেওয়ার প্রতিজ্ঞা করে দিয়ে আবার ফেলে দেন, মানে সেটা মানেন না, ইয়ামবিধ ব্যক্তির থেকে দূরে থাকতে হবে। অপরের দোষ সম্বন্ধে অবহিত তিনি মধ্যম শ্রেণীর পুরুষ, অন্যের দোষেরও খবর রাখেন, তারা মধ্যম শ্রেণীর পুরুষ হিসাবে গণনা করা হয়েছে। সাধ্য দেবতাগণকে দত্তাত্রেয় মহারাজ বলছেন যে হে সাধ্য দেবতাগণ, দেখুন সেই দুঃশাসনকে গন্ধর্বরা মেরেছিল, অস্ত্র শস্ত্রের দ্বারা রক্তাক্ত করে দিয়েছিল, তাদের ভ্রাতাদের বন্দি বানিয়ে নিয়েছিল, সেই সময় পাণ্ডবরা ওদের শত্রু হয়েও রক্ষা করেছিল, তা সত্ত্বেও সেই কৃতজ্ঞ ক্রোধীর বশীভূত হয়ে পাণ্ডবদের ক্ষতি করতে কখনো পেছনে হটেনি। এরা হচ্ছে মানে কৃতজ্ঞ অকৃতজ্ঞ। এই দুরাত্মা কারোরই মিত্র নয়, তাই অধম পুরুষেরই এই রূপ বৃত্তি হয়। যারা অধম পুরুষ তারা না তো তাদের মানে তারা যাদের থেকে উপকৃত হয় তা তারা ভুলে যায়, মানে কৃতজ্ঞ অকৃতজ্ঞ এবং কৃতজ্ঞ তারা, এরা অধম। যে নিজের ব্যাপারে সন্দেহ থাকায় অপরের দ্বারা ভালো হলেও তাকে বিশ্বাস করে না, সর্বদাই তার মনটা মানে কাউকেই বিশ্বাস করে না, মিত্রকে দূরে রাখে, সে অবশ্যই অধম পুরুষ। যে নিজের উন্নতি চায় তার অবশ্যই উত্তম পুরুষের সেবা করা উচিত, সাধু ব্যক্তির সেবা করা উচিত। প্রয়োজন হলে মধ্যম পুরুষেরও সেবা করা যেতে পারে, কিন্তু কখনো অধম পুরুষের সেবা করতে নেই। মানুষ দুষ্ট পুরুষের বলের দ্বারা, নিরন্তর চেষ্টা দ্বারা, বুদ্ধির দ্বারা, পুরুষার্থের দ্বারা যতই অর্থ লাভ করুন, কিন্তু এগুলির দ্বারা উত্তম কুলীন ব্যক্তির সম্মান এবং সদাচার কখনো লাভ করতে পারে না। অর্থ তো ভাঙি, চামার, মুচি, মেথর, নিম্নজ জাতির ব্যক্তিরা উপার্জন করে, কিন্তু সে কখনো কুলীন হতে পারে না। ধৃতরাষ্ট্র বললেন, হে বিদুর, ধর্ম এবং অর্থের নিত্যজ্ঞতা এবং বহুশ্রুত দেবতারা উত্তম কুলে জন্ম পাওয়ার আকাঙ্ক্ষা করেন, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি, উত্তম কুল আবার কাকে বলে? এবারে আরো ভালো কথা বলছে বিদুর, বললেন, হে রাজন, যাতে তপ তপস্যা আছে, ইন্দ্রিয় সংযম, বেদের শ্রদ্ধায় যজ্ঞ, পবিত্র বিবাহ, সদা অন্নদান এবং সদাচার, এই সাত গুণ বর্তমান, তাকে উত্তম কুল বলা হয়। তার সদাচার শিথিল হয় না, মানে যে ব্যক্তির সদাচার শিথিল হয় না, যিনি নিজ দোষে পিতামাতাকে কষ্ট দেন না, প্রসন্ন চিত্তে ধর্ম আচরণ করেন এবং অসত্য পরিত্যাগ করে নিজ কুলের বিশেষ কীর্তি রাখতে চান, তার সেই ব্যক্তি হচ্ছে উত্তম কুলের। যজ্ঞ না করলে, নিন্দনীয় কুলে বিবাহ করলে, বেদ পরিত্যাগ করলে ও ধর্ম উল্লঙ্ঘন করলে উত্তম কুলও অদম হয়ে যায়। যারা উচ্চ বংশে জন্ম নিয়েছে তারা যদি এই সমস্ত ক্রিয়াদি থেকে বর্জিত থাকে তাহলে তারা অধম। ভারত দেবতাদের ধন নাশ, ব্রাহ্মণের ধন অপহরণ, ব্রাহ্মণদের মর্যাদা লঙ্ঘন ও লঙ্ঘন করলেও উত্তম কুল অধম হয়ে যায়। হে রাজন, ব্রাহ্মণদের অসম্মান এবং নিন্দাতে এবং গচ্ছিত বস্তু অপহরণ করলে উত্তম কুলও নিন্দনীয় হয়ে যায়। অতএব সেই পাণ্ডবদের রাজ্য গচ্ছিত ছিল সেটাই দিতে চাইছেন না, তা সেই কারণেই তিনি এই সমস্ত উদাহরণ তুলে ধরলেন। আর জনবল, গো পশু ও ধনসম্পত্তি সম্পন্ন হয়েও যে কুল সদাচারহীন হয় তা উত্তম কুলের গণনার মধ্যে থাকে না। অল্প সম্পদ বিশিষ্ট কুলও যদি সদাচার সম্পন্ন হয় তাহলে তাকে ভালো কুলের মধ্যে গণনা করা হয় এবং তা মহাযশ প্রাপ্ত করে। যত্নপূর্বক সদাচার রক্ষা করা উচিত। ধন তো আসে এবং যায়, ধন ক্ষীণ হলেও সদাচারী মানুষকে ক্ষীণ বলে কখনো মনে করা হয় না। যিনি সদাচারী সে যদি ভিখারিও হয়ে যায় তথাপি তাকে মানে সাধারণ লোকের মধ্যে গণনা করা হবে না, কিন্তু যে ব্যক্তি সদাচার ভ্রষ্ট হয়েছে তাকে নষ্ট বলে মনে করা উচিত। যে কুল সদাচারহীন তা যতই ধন সম্পদ সম্পন্ন হোক উন্নতি করতে সে পারে না। আমাদের কুলে যেন সেই শত্রুতাকারী না থাকে। বিদুর বলছে, অন্যের ধন অপহরণকারী রাজা বা মন্ত্রী না থাকে এবং মিত্রদ্রোহী না থাকে, কপট মিথ্যাবাদী না থাকে। এইরূপ মাতা পিতা এবং দেবতা অতিথির আহারের পূর্বে কেউ যেন আহার না করে। আমাদের মধ্যে যে ব্রাহ্মণকে হত্যা করে এবং ব্রাহ্মণকে হিংসা করে এবং পিতৃপুরুষের পিণ্ডদান বা তর্পণ করে না, এমন ব্যক্তি যেন আমাদের মধ্যে না থাকে এবং আমাদের সভায় এসে অংশগ্রহণ না করে। আর তৃণাসন মানে তৃণের আসন, মাটি, জল এবং মিষ্ট বাক্য, সজ্জনের গৃহে এই চারটি জিনিসের কখনো অভাব হয় না। হে রাজন, পূর্ণ কর্মকারী ধর্মাত্মা ব্যক্তিদের গৃহে এই তৃণাদি বস্তু অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সৎকারের জন্য দেয়া হয়। অতএব হে নৃপবর, ছোট রথ ভার বহন করতে সক্ষম হয়। ছোট একটি রথ সে কয়েকজন মানুষকে বয়ে নিয়ে চলে যেতে পারে, তা সেই রথটা তো কাঠের, কিন্তু ছোট রথ মানুষকে বয়ে নিয়ে যায়, কিন্তু বৃহৎ রূপে কোনো কাষ্ঠ হলে সে কিন্তু ভার বহন করতে অক্ষম হয়। তেমনি উত্তম কুলে উৎপন্ন উৎসাহী ব্যক্তি ভার বহন করতে সক্ষম, অন্য ব্যক্তিরা তা পারে না। যার কোপে ভীত হতে হয় এবং শঙ্কিত চিত্তে সেবা করতে হয় সে মিত্র নয়। মিত্র তাকেই বলে যার উপর পিতার ন্যায় বিশ্বাস করা যায়। অপরেরা শুধু তো সঙ্গী, আগে থেকে কোনো সম্বন্ধ না থাকলেও, কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই অথচ সেই ব্যক্তিটা বন্ধুর মতো ব্যবহার করে, তা সেই বন্ধু, সেই মিত্র এবং সেই ব্যক্তি আশ্রয়, কারণ সে নিঃস্বার্থভাবে বন্ধুত্ব দেখিয়েছে। যার চিত্ত চঞ্চল, যে বৃদ্ধদের সেবা করে না, সেই চঞ্চলমতি মানুষের স্থায়ী বন্ধু হয় না। যেমন হংস শুষ্ক সরোবরের পাশে ঘুরে বেড়াতে থাকে সে জলে প্রবেশ করে না, তেমনি যার চিত্ত চঞ্চল সে অজ্ঞান ও ইন্দ্রিয়ের দাস, তার অর্থপ্রাপ্তি হয় না। দুষ্ট ব্যক্তির স্বভাব মেঘের ন্যায় চঞ্চল, সে সহসা ক্রোধিত হয় আবার অকারণে প্রসন্ন হয়ে ওঠে। যে মিত্রের দ্বারা সম্মানিত হয়ে তার সাহায্যে কৃতকার্য হয়েও তার বন্ধু হয় না, সেই কৃতজ্ঞের মৃত্যুর পর মাংসভোজী জন্তু জানোয়ারগণও তার মাংস খেতে চায় না। বন্ধুকে আপ্যায়ন করতে হয়, বন্ধুর কাছ থেকে কিছু যাচাই করা মনোভাব রাখবে না, তাদের ভালো মন্দের পরীক্ষা করবে না, দুঃখে রূপ নষ্ট হয়, বল নষ্ট হয় এবং জ্ঞান নষ্ট হয়, দুঃখে মানুষ রোগগ্রস্ত পর্যন্ত হয়ে যায়। তাই শোক করলে অভীষ্ট লাভ করা যায় না, এতে শুধু শরীরের কষ্ট হয় এবং শত্রু আনন্দিত হয়। অতএব আপনি শোক করবেন না, আপনি ন্যায় করুন। মানুষ বারংবার মরে এবং বারংবার জন্ম নেয়, বারবার ক্ষতিগ্রস্ত হয় এবং বারবার সে কিছু না কিছু লাভ করে। তাই বারবার অপরের কাছ থেকে যাচাই করলে অপরে তার কাছেও যাচাই করে, সে অপরের জন্য শোক করে, অপরে তার জন্য শোক করে। তাই সুখ দুঃখ, উৎপত্তি বিনাশ, লাভ ক্ষতি এবং জীবন মরণ এইসব বারংবার আসে আর যায়। তাই ধৈর্যশীল ব্যক্তির জন্য তার হর্ষ বা শোক করা উচিত নয়। ছয়টি ইন্দ্রিয় অত্যন্ত চঞ্চল, যে ইন্দ্রিয় যে বিষয়ের প্রতি গভীরতরভাবে আসক্ত হয়ে থাকে, বুদ্ধি ততই দৈনন্দিন ক্ষীণ হতে থাকে। যেমন ছিদ্রযুক্ত কলস থেকে অনর্গল জল বেরোতে থাকে, ঠিক তদ্বত ধৃতরাষ্ট্র বললেন যে তুষের আগুনের মতো সূক্ষ্ম ধর্মের আবদ্ধ রাজা যুধিষ্ঠিরের সঙ্গে আমি অত্যন্ত কপট ব্যবহার করেছি। তাই সুতরাং সে যুদ্ধের দ্বারা আমাদের পুত্রদের বিনাশ করবে। অতএব হে মহামতি বিদুর, আমার মন সর্বদাই ভয়ে উদ্বিগ্ন হচ্ছে, উদ্বেলিত হচ্ছে। তাই যা উদ্বেগশূন্য এবং শান্তিপ্রদ আমাকে ঠিক তদনুরূপ কিছু উপদেশ প্রদান কর। বিদুর বললেন, হে নরেশ, বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় নিগ্রহ এবং লোভ পরিত্যাগ ব্যতীত আপনার আর কোনো শান্তির উপায় দেখি না। মানুষ তার ভয় বুদ্ধির সাহায্য দূর করে, তাই তপস্যা দ্বারা মহান পদ প্রাপ্ত হওয়া যায়, গুরু শুশ্রূষা দ্বারা জ্ঞান এবং যোগের দ্বারা শান্তি লাভ করা যায়। আর মোক্ষকামী যারা ভগবানকে পেতে চান, সেই সমস্ত ব্যক্তিগণ দানের পুণ্যের আশ্রয় নেন না, বেদের পুণ্যেরও আশ্রয় গ্রহণ করেন না, নিষ্কামভাবে রাগ দ্বেষ রহিত হয়ে তারা ইহলোকে বিচরণ করে প্রভুর নাম করেন, তারাই মোক্ষ প্রাপ্ত হন। সম্যক অধ্যয়ন, ন্যায় উচিত যুদ্ধ, পূর্ণ কর্ম এবং ভালোভাবে করা তপস্যার শেষে সুখ বৃদ্ধি হয়। হে রাজন, যারা নিজেদের মধ্যে পার্থক্য নিয়ে চলে, তারা সুন্দর বিছানায় শয়ন করলেও সুখে নিদ্রা যেতে পারে না। যাদের মধ্যে সবসময় সংশয়াত্মক মন, তারা সুন্দর বিছানায় শুয়েও তাদের ঘুম আসে না। সুন্দরী নারীর কাছে থাকলে অথবা চাটুকারীগণ স্তুতি করলেও তারা প্রসন্ন হয় না, তারা সর্ব অবস্থাতেই অসন্তুষ্ট। যারা নিজেদের মধ্যে ভেদভাব রাখে, তারা কখনো ধর্ম আচরণ করে না এবং সুখও পায় না। তাই গৌরব প্রাপ্ত হয় না এবং শান্তির বার্তাও তারা সহ্য করতে পারে না। তারা নিজেরা তো শান্তি পায় না, উপরন্ত কেউ শান্তিতে আছে এ কথা শুনলেও তারা সহ্য করতে পারে না। হিতের কথাও তাদের ভালো লাগে না, তাদের যদি কোনো মঙ্গলময় কথা বলা হয় তাহলে সে বিরক্ত বোধ মনে করে, বলছেন আমার থেকে বেশি জানে, একেবারে শুনবে না, নিজেও জানে না, কেউ বললেও শুনবে না। তা আবার উদাহরণ দিচ্ছেন যে যোগক্ষেমের সিদ্ধিও তারা পায় না। হে রাজন, ভেদাভেদ রাখে যেসব পুরুষ, বিনাশ ছাড়া তাদের আর কোনো গতি নেই। মানে আপনি এই যে ভেদাভেদ, এগুলো পাণ্ডুর পুত্র আর এগুলো আমার পুত্র, এই ভেদাভেদ ভাবকে পরিত্যাগ করুন। গরুতে দুধ, ব্রাহ্মণে তপ এবং যুবতী স্ত্রীর মধ্যে চপলতার ন্যায় জ্ঞাতি পরিবারের দ্বারা ভয়েরও কারণ থাকতে পারে। নিত্য মানে প্রতিদিন জল সেচন করে যে লতাকে বড় করা হয় তা অনেক দিন পর্যন্ত ঝড় বাদল তারা সহ্য করতে পারে। সৎপুরুষদের বিষয়েও ঠিক এই একই কথা, তারা দুর্বল হলেও সাময়িক শক্তির দ্বারা বলবান হয়ে ওঠে। তাদের ভজন প্রভাব ইত্যাদির কারণে তারা শক্তিশালী হয়ে ওঠে। অতএব হে রাজন, যেমন জ্বলন্ত কাঠ পৃথকভাবে থাকলে অগ্নি উদ্গ্রণ করে, একটি কাষ্ঠ জ্বলছে সেটাকে আলাদা করে রাখলে খানিকক্ষণ পরে সেখান থেকে কি হয়, আগুনটা মানে আগুনের ফুলকাগুলো দেখা যায়। কিন্তু একসঙ্গে থাকলেই, বহু কাঠ একসঙ্গে রাখলেই সেখানে দাউ দাউ করে জ্বলে ওঠে। এইরূপই আত্মীয় বন্ধু তারা পৃথক পৃথক থাকলে দুঃখ বাড়ে, তারা একত্রিত হলে সুখ বেড়ে চলে আগুনের মতন। তা যারা ব্রাহ্মণ, নারী, আত্মীয়, কুটুম্ব ও গাভীর উপর বিরক্ত দেখায়, তারা চারাগাছের ফলের মতো মাটিতে পড়ে যায়। এদের সঙ্গে বিরক্ত দেখানোর কথা নয়। তাই গাছ যদি একা দাঁড়িয়ে থাকে তাহলে তা যতই বলবান, দৃঢ়মূল, শক্তিসম্পন্ন হোক, সেই একলা বৃক্ষটি ঝড়ে কাহিল হয়ে পড়ে যায়। কিন্তু যদি অনেক বনের ভিতরে অনেক গাছ একসঙ্গে থাকে, সেখানে কিন্তু ওই একটা বৃক্ষকে ধরাশায়ী করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ঝড় নিজের শক্তি দিয়ে তা সেই সমস্ত গাছকে উৎপাটিত করতে পারে না। অতএব একসঙ্গে থাকলে একটা শক্তি আলাদা। এইরূপ সর্বগুণসম্পন্ন মানুষও একলা হয়ে গেলে শত্রু তাকে নিজের অধীনে পেয়ে যায়। কিন্তু সে যদি একসঙ্গে থাকে তাহলে কি হবে, তাকে অন্য শত্রুরা ভয় পাবে, তাকে বিনাশ করতে পারবে না, কিন্তু একা হলেই তাকে দমন করবে, তাকে হত্যা করে দেবে। ব্রাহ্মণ, গাভী, কুটুম্ব, বালক, নারী, অন্নদাতা এবং শরণাগত এরা অবাধ্য, এদেরকে কখনো শাস্তি বা বধ করা শাস্ত্রে নিষিদ্ধ বলেছে। অতএব হে রাজন, আপনার কল্যাণ হোক, মানুষের অর্থ এবং আরোগ্য ছাড়া আর কোনো গুণ নেই, কারণ রোগী ব্যক্তি সে মৃতের মতো। যা রোগ ছাড়াই উৎপন্ন হয় তা পাপের সঙ্গে সম্পর্কিত, এবং কঠোর তীক্ষ্ণ গরম যা সৎ ব্যক্তিরা সহ্য করেন আর দুর্জনেরা সম্বরণ করতে পারেন না, আপনি সেই ক্রোধ সম্বরণ করে শান্ত হন। পীড়িত ব্যক্তি মধুর ফলের স্বাদ বোঝে না, যে পীড়িত তাকে যদি সুন্দর মিষ্ট ফলের রস দেওয়া হয় ও ভালো লাগবে না, বিষয়েও তার কিছু সার মেলে না। আর রোগী সর্বদাই দুঃখিত হয়ে থাকে, যে ধন সম্পর্কের ভোগ এবং সুখ কোনোটি অনুভব করে না। অতএব হে রাজন, আগে দ্রৌপদীকে পাশাতে জিতে নেওয়ার পর আমি বলেছিলাম যে আপনি দ্রুত ক্রীড়ায় আসক্ত হয়ে দুর্যোধনকে মানে প্রোৎসাহিত না করে বাধা প্রদান করুন। বিদ্বানরা এই প্রবঞ্চনা করতে বারণ করেছেন, আমি একথাও আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আমার কথা শোনেননি। তাকে মানে শক্তি বলা যায় না। আপনি যে জোরপূর্বক সেই পাশা খেলতে অনুমোদন করেছিলেন সেটা কোনো শক্তির কথা নয়, যা মৃদু স্বভাবের বিরুদ্ধে সক্রিয় হয়। সূক্ষ্মধর্ম সত্তরই সেবন করা উচিত, ক্রূরভাবে উপার্জন করার অর্থ নশ্বর হয়। যদি স্বাভাবিকভাবে উপার্জন করা অর্থ হয় তবে তা পুত্র পৌত্র পর্যন্ত স্থির থাকে। হে রাজন, আপনার পুত্র পাণ্ডবদের রক্ষা করুক আর পাণ্ডুপুত্রগণ আপনার পুত্রদের রক্ষা করবে। সকল কৌরব একে অপরের শত্রুকে শত্রু এবং মিত্রকে মিত্র বলে জানবে। সকলের যেন একই কর্তব্য হয়, সকলেই সুখী ও সকলেই সমৃদ্ধিশালী হয়ে যেন জীবন কাটায়। হে আজমির কুলনন্দন, আপনি এখন কৌরবদের আধার স্তম্ভ। আপনি যা করবেন সেটাই হবে, কুরুবংশ আপনারই অধীন। অতএব হে তাতো, কুন্তীর পুত্রেরা এখন অল্প বয়স্ক এবং বনবাসে বনবাস সহ্য করেছে তারা বহু কষ্ট স্বীকার করে। এখন আপনি আপনার যশ রক্ষা করে পাণ্ডবদের পালন করুন। হে কুরুরাজ, পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নিন, যাতে শত্রুরা আপনার ছিদ্র অন্বেষণ করতে না পারে। হে নরেশ, পাণ্ডবরা সত্যের উপর দাঁড়িয়ে আছে, এখন আপনি দুর্যোধনকে শাসন করুন, এতেই আপনার মঙ্গল। বিদুর আরো বললেন, হে রাজেন্দ্র, হে বিচিত্র বীর্য নন্দন, স্বয়ম্ভুব মনু বলেছেন নিম্নলিখিতটি মানে সতেরো প্রকারের পুরুষকে যমরাজের দূতপাস হাতে করে নরকে নিয়ে যেতে হয়। সতেরো জন মানে যম দণ্ডের অধিকারী, কেমন বলছেন সেগুলো? আকাশে মুষ্টি দ্বারা প্রহার করা, প্রথম অনেকে আছে না যে কিছু না করতে পারলে হাতটা উঁচু করে আকাশেই হয়তো ঘুষি মারছে, তাদেরকে যম ধরে নিয়ে যায়। আর বর্ষার ইন্দ্রধনু যাকে অবনত করা যায় না তাকে অবনত করার চেষ্টা, ইন্দ্রধনু দেখা যায়। অনেকে আছে না যে হাত দিয়ে এই রকম করছে যে যাকে নিচে নামিয়ে দিবে, তা ঠিক নয়, তারা তাদেরকে যম নিজে ধরে নিয়ে যায়। আর যে সূর্য কিরণ ছোঁয়া যায় না তাকে ধরার চেষ্টা, শাসন করার অযোগ্য ব্যক্তিকে শাসনের চেষ্টা, মর্যাদা লঙ্ঘন করে যে সন্তুষ্ট থাকে তাকে ধরে নিয়ে যায়, শত্রুর যারা সেবা করে তাদের ধরে নিয়ে যায়, আর নারীদের সুরক্ষায় নিযুক্ত থেকে যে জীবিকা নির্বাহ করে তাকেও যমরাজ ধরে নিয়ে যায়। ভিক্ষা চাওয়ার অযোগ্য ব্যক্তির কাছে ভিক্ষা চায় এবং আত্মপ্রশংসা করে, উচ্চকুলে জন্মগ্রহণ করেও নিচ কর্ম করে, তাদেরকে ধরে নিয়ে যায়। দুর্বল হয়েও বলবানের সঙ্গে শত্রুতা করে, শ্রদ্ধাহীন ব্যক্তিকে উপদেশ করে, যার শ্রদ্ধা নেই অনেকে দেখা যায় সে শুনতে চাইছে না, জোর করে তত্ত্ব কথা বলছে, এদেরকে জম ধরে নিয়ে যায়। পরিষ্কার বলছেন, অশ্রদ্ধা ব্যক্তিকে, শ্রদ্ধাবিহীন ব্যক্তিকে ধর্ম উপদেশ করা এ অপরাধ, এবং নাম অপরাধের মধ্যে দশ প্রকার অপরাধের মধ্যে এটা একটা অপরাধ। যার নামে রুচি নেই তাকে একবারে ধরে বেঁধে নামের উপদেশ করা হচ্ছে, এটাও অপরাধ। না চাওয়ার বস্তু চায়, শ্বশুর হয়ে পুত্রবধূর সঙ্গে হাস্য পরিহাস করে এবং পুত্রবধূর সাহায্যে সংকট মুক্ত হয়ে পুনরায় তার কাছে আবার প্রতিষ্ঠা মান সম্মান আদি চায়, তাকে ধরে নিয়ে যায়। আর পরিস্থিতির সমাগম, তাকে ধরে নিয়ে যায়। প্রয়োজনের বেশি পত্নী নিন্দা করে, যে সবসময় পত্নী নিন্দা করবে তাকেও কিন্তু যম ধরে নিয়ে যাবে। আর সেখানে গিয়ে মিষ্টি খেতে দেবে না, সেখানে গিয়ে মানে সমানে দেবে উত্তম আর মধ্যম। আর কারো কাছে কিছু পেয়েও মনে নেই বলে তাকে লুকিয়ে রাখতে হয়, লুকিয়ে যারা রাখতে চায় তাদেরকে ধরে নিয়ে যায়, মানে অকৃতজ্ঞ ব্যক্তিকে। কেউ কিছু চাইলে সেটি দিয়ে তার জন্য অহংকার করে এবং মিথ্যাকে সত্য প্রতিপন্ন করার চেষ্টা, এদেরকে ধরে নিয়ে যায়। যে ব্যক্তি যেমন ব্যবহার করে তার সঙ্গেও সেই রূপ ব্যবহার করা উচিত। কিন্তু এটা তো খুব কঠিন কথা, এটা মেনে চলা খুবই দুরূহ ব্যাপার, এটি হলো নীতি। কপট আচরণকারীর সঙ্গে কপট ব্যবহার করা এবং ভালো আচরণকারীর সঙ্গে সাধু ব্যবহার করা উচিত। যে দুষ্ট তার সঙ্গে দুষ্টের মতো ব্যবহার করলেই ভালো, সামর্থ্য থাকলে, তা না হলে দুষ্টের সঙ্গে কথা বলাই তো বেকার। আর যিনি সাধু ব্যক্তি তার সঙ্গে সাধুর ন্যায় আচরণ করাই অতি উত্তম। বৃদ্ধাবস্থা রূপের, আশা ধৈর্যের, মৃত্যু প্রাণের, হিংসা ধর্মাচরণের, কাম লজ্জার, নিচ ব্যক্তির সেবা সদাচারের, আর ক্রোধ লক্ষ্মীর এবং অভিমান সর্বস্ব নাশ করে দেয়। ধৃতরাষ্ট্র এবারে বলছেন, সকল বেদেই যখন বলা হয়েছে মানুষের আয়ু শতবর্ষ, তাহলে মানুষের আয়ু হঠাৎ কেউ রোগগ্রস্ত হয়ে মারা যাচ্ছে, হঠাৎ কিছু হচ্ছে, এমন কেন হয়? এবারে বিদুরজি মহারাজ বলছেন, হে রাজন, আপনার কল্যাণ হোক, অত্যন্ত অভিমান, বেশি কথা বলা, ত্যাগের অভাব, ক্রোধ, নিজের ভরণ পোষণেই ব্যস্ত থাকা এবং মিত্রদ্রোহ, এই ছয়টি তীক্ষ্ণ তরবারি দেহধারীর আয়ু বিনষ্ট করে ফেলে। এগুলি মানুষকে বধ করে, মৃত্যু নয়। হে ভারত, যে ব্যক্তি তার উপর বিশ্বাসকারী ব্যক্তির স্ত্রীর সঙ্গে সমাগম করে, গুরু স্ত্রী মানে গুরুপত্নীগামী হয়, ব্রাহ্মণ হয়ে শূদ্রের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখে, মদ্যপান করে এবং বয়স্ক ব্যক্তিকে হুকুম করে, অপরের জীবিকা নষ্ট করে, ব্রাহ্মণদের সেবা কার্যের জন্য আদেশ দেয়, শরণাগতের অনিষ্ট করে, তারা সকলেই ব্রহ্মহত্যার ন্যায় পাপ করে। বেদের নির্দেশ হল এদের সঙ্গ করলে প্রায়শ্চিত্ত করা, ইয়ম্বিদ ব্যক্তিদের সঙ্গ করাই নিষিদ্ধ, কথা বলাই নিষিদ্ধ। বয়স্ক ব্যক্তির নির্দেশ পালনকারী, নীতিজ্ঞ, দাতা, যজ্ঞ শেষ অন্ন গ্রহণকারী, হিংসারহিত, অনর্থ কার্য থেকে দূরে থাকা, কৃতজ্ঞ, সত্যবাদী এবং কোমল স্বভাব সম্পন্ন বিদ্বান ব্যক্তি স্বর্গগামী হয়। হে রাজন, সর্বদা প্রিয় বাক্য বলা মানুষ সহজেই পাওয়া যায়। অনেকে আছে না, বেশ সুন্দর মিষ্টি কথা বলা যায়, এমন লোক এই জগতে প্রচুর পাওয়া যায়। কিন্তু অপ্রিয় এবং হিত বাক্য বলা ব্যক্তি, মানে বলা এবং বলা ব্যক্তি এবং শ্রবণ করা ব্যক্তি এই জগতে বিরল, বড়ই দুর্লভ। বলছেন, যিনি ধর্মের আশ্রয় নিয়ে এবং রাজার প্রিয় লাগুক বা না লাগুক এই চিন্তা পরিত্যাগ করে অপ্রিয় হলেও হিতকর বাক্য বলেন, তার থেকেই সত্যকার সহায়তা পাওয়া যায়। বিদুর এবার নিজের কথায় আসছে। কুলরক্ষার জন্য একজন ব্যক্তিকে আর গ্রাম রক্ষা করার জন্য একটি কুলকে, দেশ রক্ষার জন্য একটি গ্রামকে এবং আত্মার কল্যাণের জন্য সমগ্র পৃথিবীকে ত্যাগ করা উচিত। সমগ্র পৃথিবী মানে যিনি আত্মকল্যাণ চাইবেন তিনি সব ছেড়ে প্রভুর ভজন করতে লেগে যাবেন। বিপদের জন্য ধন রক্ষা করা উচিত, ধনের দ্বারা স্ত্রীকে রক্ষা করা উচিত এবং স্ত্রী এবং ধন উভয়ের দ্বারা নিজেকে রক্ষা করা উচিত। আগেরকার দিনে পাশা খেলায় মানুষের মধ্যে শত্রুতা উৎপন্ন হতো, সুতরাং বুদ্ধিমান ব্যক্তি তামাশা করেও কখনো জুয়া খেলত না। হে রাজন, আমি পাশা খেলা শুরু হওয়ার আগেই আপনাকে বলেছিলাম যে এসব ঠিক নয়, কিন্তু রোগীদের যেমন ঔষধ এবং পথ্য ভালো লাগে না, তেমনি আমার কথাও আপনার ভালো লাগেনি। এবারে উচিত কথা বলছেন। আর হে নরেন্দ্র, আপনি আপনার কাকের ন্যায় পুত্রের দ্বারা বিচিত্র পঙ্খ বিশিষ্ট যে পাণ্ডবগণ, তাদেরকে পরাজিত করার চেষ্টা করেছেন, তা আপনি এমনই ব্যক্তি যে সিংহকে ছেড়ে শৃগালকে রক্ষা করেছেন, পরে এর জন্য আপনাকে অনুতাপ করতে হবে। হে রাজন, যে প্রভু তার হিতে রত নিজের সেবকের উপর কখনো ক্রোধ করেন না, তার ভৃত্যগণ তাকে বিশ্বাস করেন এবং বিপদের সময়ও পরিত্যাগ করেন, তা সেবকদের জীবিকা বন্ধ করে অপরের রাজ্য এবং ধন অপহরণের চেষ্টা করা উচিত নয়। মানে তার তো অভিপ্রায় সেটা ছিল, কারণ জীবিকা নষ্ট হয়ে যাওয়ায় কার্যরত প্রিয় মন্ত্রীরাও বিরোধী হয়ে ওঠে এবং তখন তারা বাধ্যতামূলকভাবে সেই দুষ্ট রাজাকে পরিত্যাগ করে। নিজের কথাই বলছেন ঘুরিয়ে এক নীতিমূলক বাক্য দিয়ে। অতএব আপনি মানে সকলের প্রভু হয়ে আপনি কখনো এই প্রকার অনিষ্টজনক কার্যাদি করবেন না, আর অহংকার বর্জিত নির্ভীক শীঘ্র কাজ পূর্ণ করে, দয়ালু এবং শুদ্ধ হৃদয়, অন্যের বাক্যে কর্ণপাত না করা, নীরব এবং উদার বক্তা, এই আটটি গুণযুক্ত মানুষকে দূত করার যোগ্য বলে জানবে। সতর্ক ব্যক্তির সন্ধ্যাবেলা কখনো বিশ্বাসযোগ্য শত্রুর গৃহে যাওয়া অনুচিত, অথবা অধিক রাত্রে মানে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা বা সেখানে অপেক্ষা করা এটাও বিপজ্জনক, অতএব এমন করা উচিত নয়। আর যে রাজা যাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চান, তা অপর যে সমস্ত মন্ত্রী বা প্রজারা আছে তারা কখনোই সেই স্ত্রীকে মনের থেকেও চাইবে না, তাহলেই বিপদ। আর আর অন্যান্য কথা বলতে বলতে তিনি বলছেন যে এই রকমও বলা উচিত নয় যে আমি তোমাকে বিশ্বাস করি না, এইরকম কাউকে বলতে নেই, তাই যুক্তিসঙ্গত বাহানা করে সেখান থেকে চলে যাওয়া উচিত। হয়তো কোনো একটি সভা হচ্ছে, সেই সভার মধ্যে দেখা যাচ্ছে এখানে থাকলে কিছু কথা বললেও দোষাবহ হবে, আমাকে লোকে আরো চেপে ধরবে, তাহলে সেখান থেকে একটা বাহানা করে ওই সভার থেকে বেরিয়ে গেলেই মঙ্গল। তাই ব্যভিচারিণী স্ত্রী, রাজকর্মচারী, পুত্র ভাই, অল্প বয়স্ক পুত্রের বিধবা মা, সৈনিক এবং যার অধিকার নিয়ে নেওয়া হয়েছে সেই ব্যক্তিদের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক না রাখাই উচিত। যেমন এখানে স্ত্রীদের ক্ষেত্রে শ্রীমান চৈতন্য মহাপ্রভুর সেই পুরীতে যে লীলা আছে, সেই ছোট্ট ছেলেটা আসতো প্রভুর কৃপাপাত্র, সেখানে তার পার্শ্বদগণ বললেন প্রভু এই ছেলেটাকেই আসতে দেবেন, কারণ লোকে জানবে তাহলে ওই বিধবার সঙ্গে কোনো সম্পর্ক আছে, এতে সন্ন্যাসীর নিন্দা হবে, সেই কারণে মানে বিধবার থেকেও সর্বদা দূরে থাকতে হবে, সমস্ত স্ত্রী জাতির থেকেই দূরে থাকা উচিত। নিম্নোক্ত আটটি গুণ পুরুষের শোভা বৃদ্ধি করে, কি কি? বুদ্ধি, কৌলিন্য, শাস্ত্রজ্ঞান, ইন্দ্রিয় নিগ্রহ, পরাক্রম, বেশি কথা না বলার স্বভাব, যথাশক্তি দান এবং কৃতজ্ঞতা। তা তো হে রাজন, একটি গুণ এমন আছে যা এইসব মহত্বপূর্ণ গুণগুলোকেও অতিক্রম করে। যদি রাজা সৎ হয় তাহলে সে কি করে? সে বলল না এই ব্যক্তি সর্বোত্তম, তাহলে এটাও একটা বিশেষ গুণ। আর সবসময় স্বল্পাহারী হতে হবে, আর স্বল্পাহারী হলে অনেকগুলো জিনিস থেকে সে সুরক্ষিত থাকবে, তার শরীর নীরোগ থাকবে, সমস্ত মানে আলস্য প্রমাদ আদিও ধীরে ধীরে তার কম থাকবে, এবং তার থেকে যে সমস্ত পুত্র উৎপন্ন হবে সে মেধা সম্পন্ন হবে, সেও কম ভোজন করবে, লোকে কটু দৃষ্টি করবে না, এই অধিক ভোজন করলে ভালো ব্যক্তিও বলে বাপরে অনেক খায়, তা এটাও একটা দোষ, অতএব সেই দোষ থেকে সে মানে বর্জিত থাকবে। ভীষণ দুঃখী হলেও কৃপণ, গালি দেওয়া স্বভাব, মূর্খ জঙ্গলবাসী, ধূর্ত নৃৎসেবী, নির্দয়ী, শত্রুতাকারী এবং অকৃতজ্ঞের কাছ থেকে কখনো সহায়তা চাওয়া উচিত নয়। আর ক্লেশকারী কর্ম করে যে সে অত্যন্ত প্রমাদী, সদা মিথ্যা বলে, অস্থির ভক্তি সম্পন্ন, এখান থেকে অস্থির ভক্তি সম্পন্ন বলে আবার টিকার মধ্যে বলছেন অস্থির ভক্তি সম্পন্নটা কেমন, যার ভক্তিটা অস্থির মানে স্থির নয়, ভক্তি খুব আছে কিন্তু সে ভক্তির স্থিরতা নাই, এদের সঙ্গ করাও নিষিদ্ধ। আর স্নেহ বর্জিত, নিজেকে চাতুর বলে মনে করা, এই ছয় প্রকার অধম ব্যক্তির সেবা করা অনুচিত। আর এই ছয় প্রকারের অধম ব্যক্তির সেবা করা একেবারেই উচিত নয়, কারণ ধন সহায়কের অপেক্ষায় থাকে এবং সহায়ক ধনের অপেক্ষায় থাকে, এই দুটি একে অপরের আশ্রিত, পরস্পরের সহায়তা ছাড়া এদের সিদ্ধি হয় না। পুত্রের জন্ম দিয়ে তাকে ঋণভার থেকে তো মুক্ত হয়, সেই যে পিতৃঋণ থেকে সে মুক্ত হয়ে যায় পুত্রের জন্ম দিলে, কিন্তু সেই পিতার কর্তব্য হচ্ছে যে পুত্রকে একটি কাজে মানে কার্যে নিযুক্ত করে দেওয়া, তারপরে সে মৌন ব্রত অবলম্বন করে এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। আর তার কন্যাদেরও মানে সন্ন্যাসের পূর্বে তিনি পাত্রস্থ করবেন, তারপরে তিনি সেই বানপ্রস্থ ধর্মে অর্থাৎ সন্ন্যাস ধর্ম অবলম্বন করবেন এবং তিনি সমস্ত কিছু একবারে ঈশ্বরে সমর্পণ করবেন। তার মূলমন্ত্র সর্বদাই জপ করা হবে এবং সর্বসিদ্ধির একমাত্র ঈশ্বর প্রাপ্তি এটাই হবে তার মূল মন্ত্র, মানে মূল উদ্দেশ্য। তাই পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করায় যে দোষ রয়েছে তাতে আপনি দৃষ্টি নিক্ষেপ করুন। তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে ইন্দ্রাদি দেবতাগণ পর্যন্ত মানে ভয়ভীত হয়। এতদ ব্যতীত তাদের সঙ্গে আপনি কোনো প্রকারেই মানে যুদ্ধ করার চেষ্টা করবেন না। হে রাজন, এখনো সময় আছে, আপনি ন্যায় অবলম্বন করে আপনি তাদের সব ফিরিয়ে দিন। আপনার যে শতপুত্র এবং তার সঙ্গে শকুনি, আপনার সেই মহাদুরাত্মা পুত্র দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কর্ণাদি যারা রয়েছে তাদের কাছে তারা কিছুই না, আপনি এমন করবেন না। দেখুন হে রাজন, আপনার পুত্রেরা জঙ্গলের ন্যায় এবং পাণ্ডবরা হচ্ছে তাতে মানে সেই বনে বাসকারী ব্যাঘ্র বা সিংহের ন্যায়। তা আপনি যদি সেই ব্যাঘ্রকে বিনষ্ট করার চেষ্টা করেন, বনের ব্যাঘ্র বা সিংহকে আপনি বিনষ্ট করার চেষ্টা করেন, তাহলে কি হবে? কোনো বনে যদি হিংস্র ব্যাঘ্র ভাল্লুক সিংহ যদি না থাকে, তাহলে লোক অনায়াসে নির্ভয়ে গিয়ে সেই বনকে কেটে তছনছ করে দেয়। তাহলে কি হয়, সেই সিংহ না থাকার দরুন বনও কেটে লোকে উচ্ছেদ করে দেয়। তা আমি মনে করি আপনার পুত্রেরাও সেই বন হিসাবে জীবিত থাক, গাছ হিসাবে, আর এই বৃক্ষ রূপে মানে এই সিংহ রূপে পাণ্ডবগণ তাদের রক্ষক হোক। কত সুন্দর সিদ্ধান্ত! তা আপনি তাদের সঙ্গে কোনো প্রকারেই বৈরীভাব উৎপন্ন করবেন না, আপনি ধর্ম আচরণ করুন এবং আপনি ধার্মিকভাবে তাদের সেই গচ্ছিত রাজ্য ইন্দ্রপ্রস্থ আপনি ফিরিয়ে দিন। এতেই আপনার পরম মঙ্গল, এতেই আপনার মানে আপনি শান্তিতে থাকতে পারবেন, তা না হলে আপনি সর্বদাই মানে মহা দুঃখে পতিত হবেন। হে রাজন, যে ব্যক্তি হর্ষ ও ক্রোধের বেগ প্রশমন করে এবং বিপদে ধৈর্যচ্যুত হয় না, সেই রাজলক্ষ্মীর অধিকার লাভ করে। হে রাজন, আপনার কল্যাণ হোক, মানুষের পাঁচ প্রকারের বল থাকে, সেগুলি হলো বাহুবল বলে যাকে বলা হয় সেটি একটি বল, আর তা হলো কনিষ্ঠ বল, তৃতীয় বল হলো মন্ত্রী পাওয়া, মনীষীগণ ধনলাভকে বলেন তৃতীয় বল, এবং হে রাজন, পিতা পিতামহ থেকে প্রাপ্য যে স্বাভাবিক বল তাকে আত্মীয় বল বলা হয় বা তাকে অভিজাত নামক চতুর্থ বলও দেবতারা বলে থাকেন। অতএব হে রাজন, যার দ্বারা এই সব বল সংগ্রহ হয় সব বলের মধ্যে শ্রেষ্ঠ সেই বল হলো বুদ্ধিবল, এটা হচ্ছে শ্রেষ্ঠ। তা যে খুব ক্ষতি করতে পারে তার সঙ্গে শত্রুতা করে এই বিশ্বাসে নিশ্চিন্ত হওয়া উচিত নয় যে আমি তার থেকে দূরে আছি, ও আমার কিছু করতে পারবে না। তাই এমন কোন বুদ্ধিমান ব্যক্তি আছেন যিনি নারী, রাজা, সাপ মানে সর্প, পঠিত বস্তু আর সামর্থ্যবান শত্রু, ভোগ এবং আয়ুর উপর বিশ্বাস করতে পারে? এগুলোর থেকে কখনো কেউ কাউকে বিশ্বাস করে না। যার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তার পক্ষে কোনো বৈদ্য, ঔষধ, হোম, মন্ত্র, মাঙ্গলিক কার্যাদি, বেদাদি প্রয়োগ এবং অতিশয় উত্তম জড়িবুটি কিছুই কার্যকরী হয় না। অতএব হে রাজন, মানুষের সাপ, অগ্নি, সিংহ এবং নিজ কুলে উৎপন্ন ব্যক্তির অনাদর করা উচিত নয়, আপনি পাণ্ডবদের অনাদর করবেন না, কারণ এগুলি অত্যন্ত তেজস্বী হয়। জগতে অগ্নি এক মহাতেজ যা শক্তিরূপে কাঠের মধ্যে লুকিয়ে থাকে। খুব দামি কথা বলছেন, একটু মনোযোগ দিতে হবে এতে, যে অগ্নি এমনই সেটা একটা বিশেষ তেজ। এই লোকে আমরা সকলেই ছোট বড় বাচ্চা সকলেই সেই অগ্নির তেজ প্রত্যক্ষ করতে পারি। তা থাকে কোথায়? সেই শক্তি কাঠের মধ্যে লুকিয়ে থাকে। কিন্তু যতক্ষণ তা অন্য কেউ প্রজ্বলিত না করে ততক্ষণ তা কাঠকে জ্বালায়। কাঠে কাঠে ঘর্ষণ করলেই অগ্নি উৎপন্ন হবে, কিন্তু সেটা সেই ক্রিয়া আরম্ভ করলে জ্বালালে তখন জ্বলবে, এর আগে আপনা আপনি জ্বলে না। তা সেই অগ্নিকে যদি প্রজ্বলিত করা হয় তাহলে তা কাঠ সহ সমস্ত জঙ্গলকে জ্বালিয়ে একেবারে নিঃশেষ করে ফেলে। এইরূপ নিজ কুলে উৎপন্ন অগ্নির ন্যায় তেজস্বী পাণ্ডব ক্ষমাযুক্ত এবং বিকার শূন্য হয়ে কাষ্ঠে লুক্কায়িত অগ্নির ন্যায় শান্তভাবে অবস্থান করছেন। আপনি আপনার পুত্র সহ লতার ন্যায় সেই পাণ্ডবরা মহাশালবৃক্ষ স্বরূপ। আবার একটা উদাহরণ দিচ্ছেন কত দামি, যে আপনার পুত্রেরা তো লতা আর সেই পাণ্ডবগণ হচ্ছে শাল, বিশাল বড় শক্তিশালী। তা মহাবৃক্ষের আশ্রয় ব্যতীত লতা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে না। এরা যে আজ পর্যন্ত বড় হয়েছে পাণ্ডবদের দয়ায়, পাণ্ডবদের কৃপায়, পাণ্ডবদের ছত্র ছায়ায় থেকে। হে রাজন, হে অম্বিকানন্দন, আপনার পুত্রদের বন এবং পাণ্ডবদের মধ্যে স্থিত সিংহ বলে আপনি জানবেন। তা তো সিংহ শূন্য হলে বন যেমন নষ্ট হয়ে যায় এবং বন থাকলে সিংহ, বন না থাকলে সিংহও বিনষ্ট হয়, অতএব আপনি পাণ্ডবদের রাজ্য ফিরিয়ে দিন, তাহলে সেই পাণ্ডবদের দ্বারা আপনি উপকৃত হবেন এবং সেই পাণ্ডবগণ যদি জীবিত থাকে তাহলেই আপনার পুত্রগণ জীবিত থাকবে। নচেত আপনার পুত্রগণ যেমন দুষ্ট, এতো সমস্ত প্রজাগণ যখন সম্পূর্ণরূপে জানতে পারবে তারাই একদিন এসে আপনার এই বনরূপী পুত্রদের কেটে তছনছ করে একেবারে নিঃশেষ করে দেবে। অতএব হে রাজন, আমি হাত জুড়ে প্রার্থনা করছি যে এখনো অনেক সুন্দর সময় আছে, এখনো যথেষ্ট সময় আছে, আপনি এখনো আপনার এই মনের ভাবকে পরিত্যাগ করুন। দেখুন, মনের ভাব পরিত্যাগ, মনের ভাবই হচ্ছে সবকিছু। এই মনের ভাব এমন যে মনের ভাব দ্বারাই লোক দৈত্য হয়ে ওঠে, আবার এই মনের ভাবটা ত্যাগ করলেই মানুষ মানে তাকে সাধু বা সন্ন্যাসী রূপে মানে খ্যাতি প্রদান করে থাকে। অতএব হে অম্বিকানন্দন, হে রাজন, আমি এখনো চাইব যে আপনি পাণ্ডবদের কোনো প্রকার অনিষ্ট করতে যাবেন না। সেই পাণ্ডবদের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রয়েছেন, অতএব তাদের ইচ্ছা করলে মানে পৃথিবীর কেউ পারবে না। সমস্ত পৃথিবী যদি একদিকে যায় আর পাণ্ডবগণ যদি অপর দিকে দাঁড়িয়ে থাকে তাহলে তাদের পক্ষে ভগবান সেই দ্বারকাধীশ, তিনি সর্বদাই তাদের প্রতি কৃপা বর্ষণ করছেন, অতএব তাকে কিছু করতে পারবেন না। দেখুন, সেই দেবতারা সব কিছু হারিয়ে ফেলল, হারিয়ে ফেলে তারা যখন ভগবানের শরণাপন্ন হল, মাতা অদিতি যখন সেই বামনদেবকে চিন্তন করলেন, সেই বামনদেব তিনি দেখুন কেমন, তিনি নিজেই চিন্তাযুক্ত হলেন যে সেই সরস্বতী নদীর পূর্ব পাড়ে সেই সমস্ত মানে তেজস্বী ব্রাহ্মণগণের দ্বারা মহারাজ বলি তিনি সুরক্ষিত, অতএব তাকে তো আমি কিছুই করতে পারবো না। তা হে মাতো, তথাপি আমি কথা দিচ্ছি যে আমি জন্ম নেব তোমার পুত্ররূপে এবং আমি চিন্তা করব। তা দেখুন, সেই সমস্ত এই তিন লোককে বলি মহারাজ জয় করে নিয়েছিলেন স্বর্গাদি পর্যন্ত তপস্যার দ্বারা ব্রাহ্মণগণকে সন্তুষ্ট করে। তা কি হলো, যাদের পক্ষে ভগবান থাকেন তাদের হারিয়ে যাওয়া সম্পদও আপনা আপনি হতেই ফিরে আসে। তারপরে বামনদেব তিনি প্রকট হলেন, বল বামনদেব ভগবান কি জয়। বামনদেব প্রকট হয়ে তিনি প্রথমে সকলে সুন্দরভাবে সাজিয়ে দিলেন, সে তো বিস্তারিত আমরা ভাগবতে সকলেই মানে সেই যৎকিঞ্চিত আমরা সকলেই জানি। তারপরে তিনি সুসজ্জিত হয়ে ভিক্ষায় যা কিছু পেয়েছিলেন, উমাদেবী ভিক্ষা দিয়েছিলেন, সেগুলো নিয়ে তিনি দেবগুরু বৃহস্পতিকে সমর্পণ করছেন। দেবগুরু বৃহস্পতি বলছেন, এই সাধুদের মতন প্রভু চাল ডাল ভিক্ষা দিলে গুরুদেবকে হবে না, আমাদের তো আমার পুত্রেরা আমার শিষ্যেরা তারা আজ রাজ্যচ্যুত হয়ে ইতস্তত ভ্রমণ করছে, প্রভু আপনি ভিক্ষায় আমাদের ত্রিলোকই প্রদান করুন, এই তিন লোককে প্রদান করুন। বলছেন কোথায় পাবো, প্রভু ছলনা করে বলছেন। বলছেন কেন, সেই সরস্বতী নদীর তীরে ব্রাহ্মণগণের দ্বারা যজ্ঞেরত মহারাজ বলি রয়েছে দৈত্যেন্দ্র, আপনি তার থেকে ত্রিলোক নিয়ে আমাদের দিয়ে দেন। ভগবান সেখানে গিয়ে তিনি কি করলেন, দেবতারা তারা ভগবানের শরণাপন্ন কি না, তাই তিনি তিন পদ ভূমিকে লক্ষ্য করে সমস্ত এই ত্রিভুবন মেপে নিয়েছিলেন, নিয়ে দেবতাদের প্রদান করেছিলেন। সে অনেক বিস্তারিত ব্যাপার, আমরা সকলেই যৎকিঞ্চিত তা অবগত আছি। তা অতএব হে মহারাজ, ভগবান যাদের পক্ষে থাকেন তাদের কেউ কখনো মানে কোনো ক্ষতি করতে পারে না, তাই এখনো সময় আছে, আপনি এখনো মানে ন্যায় করে ন্যায়ত তাদের সেই গচ্ছিত সম্পদাদি ফিরিয়ে দিয়ে সুখী থাকুন, এটাই আমি চাইব। তারপরে তিনি আরো যে সমস্ত উপদেশমূলক কথা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন এই সময়ে আবার শ্রবণ করব। আর মাত্র তিনটি অধ্যায় এখনো অবশিষ্ট আছে, যা হয়তো আরো দুদিন ধরে আমরা শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের সময় অনুযায়ী আমরা এখানে পাঠের বিরতি দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী বামনদেব ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী সুখদেব গোস্বামী পাঠ কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী 1008 সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবা মহারাজ কি জয়, শ্রী কৃপা সিন্ধু দাসজি মহারাজ কি জয়, শ্রী অধ্যক্ষ রামগোপাল দাসজি মহারাজ কি জয়, উপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।